ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন রবিবার দুপুর, বাংলাদেশে ভারতে রবিবার রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে প্রথমে আমির খসরুর রিপোর্ট।
আওয়ামী লীগের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন শেষ হয়েছে, শেখ হাসিনা পুনরায় দলের সভানেত্রী নির্বাচিত হয়েছেন।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়,
তৃণমূলের কোর কমিটির বর্ধিত বৈঠকে কিভাবে রাজ্যে সাম্প্রদায়িক শক্তির উত্থান লুকতে হবে তা নিয়ে আলোচনা হয়েছে।
ঢাকা থেকে জহুরুল আলম,
রোববার ভোরে আশুলিয়ার কুরগাঁওয়ের চাপড়িপাড়া এলাকায় এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
আরও থাকবে ক্রিকেটের খবর, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শগুফতা নাসরিন কুইন। ইরাকি ও কুর্দি বাহিনী রবিবার মসুলের কাছে এক শহরে নতুন করে আক্রমণ অভিযান চালায়। ওদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার ওই অঞ্চলে গেছেন ইরাকের দ্বিতীয় বৃহৎ শহর থেকে ইসলামিক স্টেটকে হটিয়ে দেওয়ার লক্ষ্যে যে লড়াই হচ্ছে সে সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত হওয়ার জন্য। কার্টার রবিবার এরবিল যান কুর্দি নেতৃবৃন্দ এবং সামরিক কমান্ডারদের সঙ্গে আলোচনার লক্ষ্যে। মসুল শহর ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে লড়াইয়ে ওই নেতারা ও কমান্ডাররা সংশ্লিষ্ট। অঘোষিত ওই সফরে পৌঁছানোর পরপরই কার্টার কুর্দি নেতা মাসুদ বারজানির সঙ্গে সাক্ষাৎ করেন। দেশের উত্তরাঞ্চলে প্রধানত স্বশাসিত কুর্দি অঞ্চলের প্রেসিডেন্ট হচ্ছেন বারজানি। কুর্দি পেশমার্কা বাহিনী মসুলের ঠিক উত্তর পূর্বাঞ্চলে কয়েকটি শহরের দিকে অগ্রসর হচ্ছে। তাদের লক্ষ্য হচ্ছে অন্যান্য সেনারা যাতে মসুলে প্রবেশ করতে পারে এবং ইসলামিক স্টেট যোদ্ধাদের হটিয়ে দিতে পারে সেই পথ প্রশস্ত করে দেয়া। মসুলে প্রায় 10 লক্ষ অসামরিক লোকজনের বাস। ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন আস্থাবান যে তিনি আগামী মাসে নির্বাচনে জয়লাভ করবেন। তিনি এখন চেষ্টা করছেন কংগ্রেসে আরও ডেমোক্রেট নির্বাচনে সাহায্য করতে। তিনি নির্বাচিত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। ওদিকে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিবাসন সংস্কারের নতুন প্রস্তাব দিয়েছেন। তিনি আরও বলেছেন আগামী মাসে নির্বাচনে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার প্রথম 100 দিনে আমেরিকার মধ্যবিত্তদের আয়কর তিনি 35% কমাবেন। শনিবার দেয়া নীতিমালা সংক্রান্ত ওই ভাষণে ট্রাম্প আরও বলেছেন নির্বাচনের পর তিনি যে মহিলারা তার বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে মামলা করবেন। 8ই নভেম্বর নির্বাচনের 17 দিন আগে ট্রাম্প পেনসিলভেনিয়ার গেটিসবার্গে তার নীতিমালা সংক্রান্ত ওই ভাষণ দেন। গেটিসবার্গে প্রেসিডেন্ট এব্রাহাম লিঙ্কন 153 বছর আগে গৃহযুদ্ধের সময় রণক্ষেত্রে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ঢাকায় আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলন শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দলের সভানেত্রী নির্বাচিত হয়েছেন। দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু তার প্রতিবেদনে।
আওয়ামী লীগের দুই দিনব্যাপী 20তম জাতীয় সম্মেলন রোববার শেষ হয়েছে। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভানেত্রী পুনর্নির্বাচিত হয়েছেন। 35 বছর সভানেত্রীর পদে দায়িত্ব পালনের পরে 3 বছরের জন্য তিনি আবারও সভানেত্রী হলেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। ওই পদে আর কোনো প্রার্থী ছিল না। দুইবারের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলের সভাপতি মণ্ডলীর সদস্য হয়েছেন। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা সামান্য বাড়ানো হয়েছে। এবারে সম্মেলনে দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূলের নেতাকর্মী সহ সর্বস্তরের নেতাকর্মীদের আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন তার ভাষায় সামনে জাতীয় নির্বাচন, জনগণের কাছে যেতে হবে। তৃতীয় দফা নির্বাচনে জয়লাভ করার জন্য জনগণকে উন্নয়নের কথা বলতে হবে। তবে কবে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে প্রসঙ্গে তিনি কিছুই বলেননি। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেছেন তার ভাষায় জাতি প্রত্যাশা করে তারা গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করবেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিজেপির বিরুদ্ধে আগামীতে ত্রিমুখী লড়াইয়ের কৌশল নেবে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় স্তরে, জানাচ্ছেন কলকাতা থেকে পাঠানো প্রতিবেদনে পরমাশিস ঘোষ রায়।
তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত। বিজেপির বিরুদ্ধে ত্রিমুখী লড়াইয়ের কৌশল নেবে তৃণমূল কংগ্রেস আগামী দিন। সংসদের ভেতরে বাইরে সরব হতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার কালীঘাটে তৃণমূলের কোর কমিটির বর্ধিত বৈঠকে কিভাবে রাজ্যে সাম্প্রদায়িক শক্তির উত্থান লুকতে হবে তা নিয়ে আলোচনা হয়েছে। বিভেদে রাজনীতি বরদাস্ত নয়, বৈঠকে বার্তা দিয়ে বিজেপি ও গেরুয়া শিবিরের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপি ও কেন্দ্রীয় সরকারের নানা কার্যকলাপের বিরুদ্ধে তীব্র আক্রমণ করারও ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। কিভাবে গেরুয়া ব্রিগেডের বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে তার কৌশলও বাতলে দেন তৃণমূল নেত্রী কোর কমিটির বৈঠকে। আগামী 3 নভেম্বর থেকে 11 নভেম্বর রাজ্যের সব জেলায় গেরুয়া শিবিরের বিরুদ্ধে পথসভা নির্দেশের পাশাপাশি দলের তরফে প্রচার পুস্তিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের খবর। পরমাশিস ঘোষায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ঢাকার অদূরে আশুলিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ঢাকা থেকে জানাচ্ছেন জহুরুল আলম।
রোববার ভোরে আশুলিয়ার কুরগাঁওয়ের চাপড়িপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ দাবি করেছে বন্দুকযুদ্ধে যে ব্যক্তি নিহত হয়েছেন তিনি রাসেল দেওয়ান নামের চিহ্নিত একজন সন্ত্রাসী। পুলিশের ভাষ্য মতে শনিবার রাতে রাসেলকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে 2টি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে বলে পুলিশ দাবি করেছে। দেশের অন্যতম মানবাধিকার সংস্থা আইন ও সালিশি কেন্দ্রের দেওয়া তথ্য মতে 2016 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে অথবা আটক হওয়ার আগে তাদের সাথে বন্দুক যুদ্ধে, ক্রস ফায়ারে অথবা নির্যাতনের শিকার হয়ে সারা দেশে অন্তত 129 জন নিহত হয়েছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
লক্ষ লক্ষ গ্রাহকের ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে নিয়ে দেশে এক অভূতপূর্ব ব্যাংক জালিয়াতি শুরু হয়েছে। এরই ওপর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
ব্যাংকের তথ্য ভান্ডার থেকে বিভিন্ন ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহকের যাবতীয় তথ্য চুরি গিয়েছে। এবার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া চলছে। দেশের বৃহত্তম এই ডেবিট কার্ড জালিয়াতিতে 19টি ব্যাংকের 26 লক্ষ ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে ফেলেছে দুষ্কৃতীরা। অন্তত 90টি ATM মেশিন জালিয়াতদের কবলে পড়ে গিয়েছে। এখনো পর্যন্ত 1,30,00,000 টাকার জালিয়াতি করে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে। মোট 26 লক্ষ কার্ড এখন তাই বিপদের সম্মুখীন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের প্রস্থানের কারণে বিদেশি বড় ব্যাংকগুলো সেদেশ থেকে সরে যাবার প্রস্তুতি নিচ্ছে। লন্ডন থেকে আরো জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের প্রস্থানের কারণে নেতিবাচক প্রভাবের আশঙ্কায় দেশ থেকে অন্যত্র সরে যাওয়ার পরিকল্পনা করছে বৃহৎ ব্যাংকগুলো। অনেক ছোট ছোট ব্যাংক বড়দিনের আগেই নিজেদের দপ্তর অন্য কোথাও সরিয়ে নেবে। আর বড় ব্যাংকগুলো 2017 সালের শুরুর দিকের কয়েক মাসের মধ্যেই একই পথ ধরবে এমন সতর্কতা উচ্চারণ করেছেন ব্রিটিশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রধান অ্যান্টনি ব্রাউন। দ্য অবজারভারের লেখা এক নিবন্ধে তিনি এসব মন্তব্য করেন। অ্যান্টনি মনে করেন অর্থনীতি অন্য যে কোনো খাতে চেয়ে ব্রেক্সিটে বেশি আক্রান্ত হয়েছে ব্যাংকিং খাত। তিনি বলেন এখন পর্যন্ত ব্রেক্সিট নিয়ে যে ধরনের সমঝোতার সুর শোনা যাচ্ছে তাতে ব্যাংকগুলো উদ্বিগ্ন। ওদিকে স্কাই নিউজের খবরে বলা হয়েছে ব্রিটিশ সরকার দেশটিতে মানুষের আসা যাওয়া নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু তা করতে গেলে ইউর একক বাজার প্রবেশাধিকার হারাবে ব্রিটেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
রবিবার ইয়েমেনের রাজধানী সানার ওপর সৌদি নেতৃত্বে কোয়ালিশন আবার বিমান আক্রমণ শুরু করে। 72 ঘন্টার অস্ত্রবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বিমান হামলা শুরু হয়। জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওল্ড শেখ আহমেদ বলেছেন তিনি আশা করেছিলেন অস্ত্রবিরতি অব্যাহত থাকবে। ইয়েমেনের সরকার বাহিনী এবং সৌদি নেতৃত্বে মিত্রজোট হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে। ইরান বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে। সৌদি ইয়েমেন সীমান্তে শুক্রবার লড়াই শুরু হয় এবং শনিবার পর্যন্ত চলে। অস্ত্রবিরতি শেষ হয়েছিল শনিবার রাতে। কর্মকর্তা বিদ্রোহীদের সূত্রে ভয়েস অফ আমেরিকাকে জানানো হয় পলাতক আফগান তালেবান নেতারা চাপের সম্মুখীন হচ্ছেন যাতে তারা ব্যবসা গুটিয়ে পরিবারসহ পাকিস্তান থেকে স্থানান্তরিত হন। তারা কাবুলে শান্তি আলোচনায় যোগ দিতে অস্বীকার করেছেন। খবর শেষ হলো।
শ্রোতারা ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে বিশ্বব্যাপী এক ধরনের আগ্রহ রয়েছে। বিশ্ব নজর রাখছে সন্ত্রাসবাদ এবং অন্যান্য বিষয়ে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি। এ নিয়ে ভয়েস অব আমেরিকার একটি প্রতিবেদন উপস্থাপন করছেন আনিস আহমেদ।
প্রশ্ন উঠছে ক্রমশই যে এই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্প বর্তমান বিশ্বকে কিভাবে দেখছেন, আন্তর্জাতিক জোটের ব্যাপারেই বলুন কিংবা ইসলামিক স্টেটকে পরাস্ত করার ব্যাপারেই বলুন, এই দুই প্রার্থীর অবস্থানই বা কি? 67 বছরের পুরনো সামরিক জোট নেটো এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে একটা তিক্ত এবং বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ক্লিনটন বলছেন,
We've got to work more closely with our allies, and that's something that Donald has been very dismissive of.
তিনি বলেন, আমাদের মিত্রদের নিয়ে আমাদের আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে, আর ওই ব্যাপারটাই ডোনাল্ড নাকচ করে এসেছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেন,
We've been working with them for many years and we have the greatest mess anyone's ever seen.
আমরা তো তাদের সঙ্গে বহু বছর ধরে একত্রে কাজ করছি এবং জানা মতে আমরা সবচেয়ে বেশি বিভ্রান্তিকর অবস্থায় রয়েছি। নেটোর প্রতি আমেরিকার প্রতিশ্রুতি নিয়ে এই দ্বিমত বিশ্ব রাজনীতির ব্যাপারে দুজন প্রার্থীর মত পার্থক্যকে বড় করে তুলে ধরেছে, যেমনটি বলছেন জর্জ মেসন ইউনিভার্সিটির অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী জেরেমি মেয়ার।
আই থিঙ্ক ট্রাম্প is a nationalist, he's a populist, whereas Hillary Clinton is an internationalist.
তিনি বলেন, আমার মনে হয় ট্রাম্প হচ্ছেন জাতীয়তাবাদী লোকানুবর্তী নেতা, আর হিলারি হচ্ছেন আন্তর্জাতিকতাবাদী বহুমুখী নেতা। ট্রাম্প চান শক্তিশালী সামরিক বাহিনী এবং আমেরিকান স্বার্থের উপর ভিত্তি করে গড়ে ওঠা এক ধরনের পররাষ্ট্রনীতি। অন্যদিকে ক্লিনটন আমেরিকার পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিতে কূটনীতি থেকে উন্নয়ন সব ধরনের অস্ত্র প্রয়োগ করতে চান। এই পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি রাশিয়ার মতো প্রতিপক্ষদের প্রতি নীতির ব্যাপারে ব্যাপক মত পার্থক্যের সৃষ্টি করেছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন, তিনি বলছেন তিনি পুতিনকে চেনেন না, তবে তিনি মনে করেন রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক থাকলে একত্রে আইসিসের বিরুদ্ধে লড়াই করতে পারত যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে ক্লিনটনের দৃষ্টিভঙ্গি অনেক বেশি যুদ্ধংদেহী। তিনি বলেন,
I've stood up to Russia, I've taken on Putin and others, and I would do that as president. I think
তিনি বলছেন, আমি রাশিয়ার মুখোমুখি দাঁড়িয়েছি, আমি পুতিন এবং অন্যান্যদের মোকাবিলা করেছি এবং প্রেসিডেন্ট হিসেবেও আমি তাই করব। এই দুজন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি সম্পর্কেও তীব্রভাবে দ্বিমত প্রকাশ করছেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য এটিকে বাজে চুক্তি বলে অভিহিত করেছেন। ক্লিনটন বলছেন, এই চুক্তির ফলে তেহরান সরকারের পারমাণবিক অস্ত্র কর্মসূচি থামিয়ে দেওয়া সম্ভব হবে। পররাষ্ট্রনীতি যে দিকটিতে আমেরিকানরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটকে পরাস্ত করার ব্যাপার। এই প্রসঙ্গেও তাদের মধ্যকার নীতিগত মতবিরোধ খুব পরিষ্কারভাবে বোঝা যায়। ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি বলছেন তিনি বাশার আল-আসাদকে একেবারেই পছন্দ করেন না, কিন্তু আসাদ তো আইসিসকে হত্যা করছে, রাশিয়া ও আইসিসকে হত্যা করছে, ইরানও আইসিসকে মারছে এবং তারা এগিয়ে এসছে যুক্তরাষ্ট্রের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে। পক্ষান্তরে হিলারি ক্লিনটন বলছেন,
Russia hasn't paid any attention to ISIS. They're interested in keeping Assad in power.
তিনি বলেন, রাশিয়া আইসিসের দিকে কোনো মনোযোগই দেয়নি, তারা আসাদকে ক্ষমতায় রাখতে আগ্রহী। তিনি বলেন, তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি বিমান উড়ান নিষিদ্ধ অঞ্চলের পক্ষেই কথা বলেছেন এবং আজও তাই বলছেন, কিন্তু অতীতে নির্বাচনে যেমন তেমনি এবারও ভোটাররা পররাষ্ট্রনীতি চাইতে অন্যান্য বিষয়ে যেমন কর্মসংস্থান অর্থনীতি এইসব বিষয়ে গুরুত্ব দিচ্ছেন বেশি।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
সম্প্রতি কেনিয়াতে একটি নতুন ওষুধ আবিষ্কার হয়েছে যা শিশুদের যক্ষা রোগ প্রতিরোধে একটি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। নাইরোবি থেকে লেনি রুভাগা সংকলিত লেখার উপর ভিত্তি করে একটি প্রতিবেদন পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
যক্ষা একটি মারাত্মক ব্যাধি। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ মানুষ এই রোগে আক্রান্ত হন। 2014 সালে এই রোগে আক্রান্ত হয়ে প্রায় 15 লক্ষ লোকের মৃত্যু হয়েছে। বিশ্বের মধ্যে কেনিয়াই হল প্রথম দেশ যা শিশুদের ক্ষেত্রে একটি নতুন ওষুধ আবিষ্কারের সাহায্যে যক্ষা প্রতিরোধে একটি চিকিৎসা ব্যবস্থা চালু করতে সক্ষম হয়েছে। এই সুগন্ধি ওষুধটির কার্যকারিতা অনেক রকমের, যেমন প্রথমত পানীয় জলের সাথে এই ওষুধটি সহজেই মিশে যায় এবং বিনামূল্যে এই ওষুধটি সরবরাহ করা হয়। এছাড়াও শিশুদের ক্ষেত্রে যাতে এই ওষুধটি সঠিক মাত্রায় প্রয়োগ করা হয় তার দিকেও নজর দেওয়া হয়।
Feeding children is an uphill task. Feeding children who are sick is even a more uphill task. And so mixing the medicine with their food meant that if the food was not eaten, then the medicine was not taken.
কেনিয়ার জাতীয় যক্ষ্মা কর্মসূচির প্রধান ডক্টর ইম্যাকুলেট কাঠুরে জানিয়েছেন যে বাচ্চাদের খাবার খাওয়ানো একটি অত্যন্ত কঠিন কাজ এবং এর ওপর শিশুটি যদি অসুস্থ হয় তাহলে তাকে খাওয়ানো আরও দুরূহ হয়ে ওঠে। সুতরাং ওষুধটিকে যদি খাবারের সাথে মিশিয়ে পুরো খাবারটা খাওয়ানো না হয় তাহলে শিশুদের শরীরে সঠিক মাত্রায় ওষুধটির প্রয়োগ হয় না। এর ফলে অপরিমিত ওষুধের প্রয়োগ যক্ষ্মা রোগ থেকে শিশুটিকে না বাঁচিয়ে তাকে আরও মৃত্যুর দিকে ঠেলে দেয়।
We know that drug resistant TB is a huge problem, and that's why organizations like TB Alliance, where we're developing new drugs and new regimens to fight drug resistance.
যক্ষ্মা সংক্রান্ত সংস্থার পক্ষ থেকে চেরিস স্কট বলেছেন যে ওষুধ দিয়ে যক্ষ্মা রোগ ঠেকানো একটি গুরুতর সমস্যা এবং এর জন্য টিবি অ্যালায়েন্সের মতো বিভিন্ন সংস্থাগুলি যক্ষ্মা রোগের আক্রমণ থেকে মানুষকে বাঁচানোর জন্য নানা ধরনের নতুন ওষুধ আবিষ্কার করে চলেছে। তিনি আরও বলেন যে আমরা নিশ্চিত করতে চাই যে এই ধরনের ওষুধ যেন মানুষের কাছে খুব শীঘ্রই পৌঁছে যেতে পারে। শুধু বয়োজ্যেষ্ঠ নয়, সভ্যতার অগ্রগতির সাথে সাথে এই ওষুধ যেন শিশুদের জন্য তৈরি করা হয়। কেনিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা ভয়েস অফ আমেরিকাকে জানান যে যেসব শিশুর এই ওষুধের প্রয়োজন তারা অবিলম্বে যাতে এই ওষুধ পেতে পারে তার দিকে সরকার নজর দেবেন। কিন্তু কেনিয়া সহ পৃথিবীর অন্যান্য দেশে যে কোনো রোগকে সঠিকভাবে নির্ণয় করা এবং এরপরে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা একটি অত্যন্ত কঠিন কাজ।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
এক বছর হয়েছে রাশিয়া তার দীর্ঘকালীন মিত্র বাশার আল আসাদের সমর্থনে জঙ্গি বিমান, ক্ষেপণাস্ত্র এবং সামরিক বিশেষজ্ঞ পাঠিয়ে সিরিয়ায় তার সম্পৃক্ততা বৃদ্ধি করেছে। সেই গৃহযুদ্ধ যা শুরু হয়েছিল 5.5 বছর আগে, যখন শান্তিপূর্ণ সরকার বিরোধী বিক্ষোভ অত্যন্ত নৃশংসভাবে দমন করা হয়েছিল, সেই গৃহযুদ্ধের পরিণতি হয়েছে ধ্বংসাত্মক। 4 লক্ষেরও অধিক জনগণ মৃত্যুবরণ করেছেন, লক্ষ লক্ষ জনগণ বাস্তুচ্যুত হয়েছেন, সন্ত্রাসী গোষ্ঠী বিশাল এলাকা কব্জা করেছে, প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন লুট এবং তা গুড়িয়ে ফেলা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে অবরুদ্ধ আলেপ্পো শহরের উপর হামলা, যা রুশ ও সিরিয়ার উপর্যুপুরি বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে, যা দেখেছে সিরীয় জনগণের অবর্ণনীয় যন্ত্রণা। তাদের নেতা নির্দয়ভাবে তাদের বিরুদ্ধে হামলা চালিয়েছেন। বিশ্ব দেখেছে কী করে একঘর হয়ে যাওয়া একটি বিদেশি রাষ্ট্র এই অঞ্চলে যে কোনো রক্তপ্লাবন বা দুঃখ দৈন্যের মূল্যে তার প্রভাব বজায় রাখতে মরিয়া হয়ে উঠেছে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেন, আসাদ ও রাশিয়া আলেপ্পোতে যে নৃশংসতা চালাচ্ছে তা হৃদয় বিদারক। এই দুই শক্তি দেশটির ধ্বংসের বীজ বুনেছে, ধ্বংসের বীজ বুনেছে সেই গর্বিত জনগণ এবং সেই গর্বিত সভ্যতার। তবে রাশিয়াই শুধু একটিমাত্র দেশ নয় যারা আসাদকে ক্ষমতা ধরে রাখতে ব্যারেল বোমার আঘাতে তার অভিযান অব্যাহত রাখতে, জনগণকে অভুক্ত রাখতে, জনগণকে গ্যাস দিয়ে হত্যা করতে সহযোগিতা করছে। এর চাইতেও বড় ভূমিকা রাখছে আসাদের আঞ্চলিক প্রধান মিত্র ইরান। সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন যেমন বলেন, স্পষ্টতই ইরান ও তার আঞ্চলিক সহযোগী হেজবোল্লা সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের সবচেয়ে মারাত্মক বাধা হয়ে রয়েছে এবং আসাদ সরকারের প্রতি তাদের সমর্থন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উপপররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, সিরিয়ার সংকটে রাশিয়া, হেজবোল্লাহ এবং ইরানের অংশগ্রহণকে বিশ্বজুড়ে এবং এই অঞ্চলে সুন্নি মুসলমানদের হত্যাযজ্ঞে আসাদের দুষ্কৃতিকর্মের সহযোগী বলে ধরা হবে। পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, সিরীয় জনগণের ধ্বংসস্তূপের ওপর রুশ সামরিক বিজয়ের অভিলাষের কারণে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা মুলতবি করেছে, তবে যুক্তরাষ্ট্র সিরীয় জনগণের পাশে থাকবে। তিনি বলেন, আমরা শান্তির লক্ষ্যে পিছু হটব না, এই যুদ্ধ বন্ধের প্রয়াসে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে চিঠিপত্রের জবাব দিচ্ছেন তাহিরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠি একটি ইমেল, লিখেছেন মুকুল সর্দার, খেজুরিয়া বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাকঘর বাণীশান্তা, উপজেলা দাকব, খুলনা থেকে। আপনার ইমেলের অংশবিশেষ পড়ছি। লিখেছেন, ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সকলকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবরাখবর জানতে আমি ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ওপরে নির্ভর করি। আমি মনে করি আপনাদের পরিবেশিত খবর যথেষ্ট তথ্যবহুল এবং নিরপেক্ষ, তাই তো নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনি। আর হ্যালো ওয়াশিংটন, সে তো ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। ভাই মুকুল সর্দার, আপনাদের সবার জন্য শারদীয় শুভেচ্ছা। আমাদের সংবাদ পরিবেশনায় এবং হ্যালো ওয়াশিংটন আপনার ভালো লাগে জেনে আমাদেরও ভালো লাগছে। আশা করি আবারও লিখবেন। এরপরের চিঠিটি লিখেছেন মামুন হক, মালাগাড়ি গ্রাম ও ডাক নকশালবাড়ি, দার্জিলিং পশ্চিমবঙ্গ থেকে। আপনি লিখেছেন, আমি ভয়েস অফ আমেরিকার নিয়মিত শ্রোতা, আমি বাংলা সহ উর্দু পরিবেশনাও শুনে থাকি, তবে বাংলা অনুষ্ঠান আমার বিশেষ ভালো লাগে। আমার প্রশ্ন, আলাস্কার উচ্চতম পর্বতের নাম কি এবং নিউ ইয়র্ক শহরে মসজিদের সংখ্যা কত? ভাই মামুন হক, আপনার প্রশ্নের জবাবে বলছি, আলাস্কা তথা উত্তর আমেরিকার সবচাইতে উঁচু শৃঙ্গ হচ্ছে মাউন্ট ম্যাকেনলি। এর উচ্চতা 20,310 ফুট এবং 130 মাইল জুড়ে রয়েছে এই সুদৃশ্য পর্বতমালা। আর আপনার দ্বিতীয় প্রশ্নের জবাব হচ্ছে, নিউ ইয়র্ক শহরে প্রায় 31টি মসজিদ রয়েছে, তবে এর মধ্যে 10টি উল্লেখযোগ্য মসজিদ এবং ইসলামিক কালচারাল সেন্টার। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন, আবারও লিখবেন। এর পরের চিঠিটি লিখেছেন শ্যামল গুপ্ত, গ্রাম ও ডাক বালিয়াপুর, ধনবাদ, ঝাড়খণ্ড থেকে। লিখেছেন, আমাদের অনুষ্ঠান আপনি নিয়মিত শোনার চেষ্টা করেন, তবে আজকাল রেডিওতে খুব ভালো একটা শোনা যায় না, সে কারণে আপনি ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠানগুলি দেখছেন এবং শোনার চেষ্টা করছেন। ভাই প্রদীপ, আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ এবং আপনি নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটে যাচ্ছেন এবং অনুষ্ঠান শুনছেন জেনে খুবই ভালো লাগলো। শ্রোতাবন্ধুরা, আমাদের হাতে আর বিশেষ সময় নেই, কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করে আজকের মতো উঠতে হচ্ছে। লিখেছেন নাজনীন আহমেদ, আদালতপাড়া, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল থেকে। এর পরের চিঠিটি লিখেছেন রানা আহমেদ খান, গ্রাম ও ডাক পুকুরপাড়া, মুন্সীগঞ্জ থেকে। আজকের আসরের শেষ চিঠিটি লিখেছেন রহমত খান, ব্রহ্মপল্লী, পশ্চিমপাড়া, ময়মনসিংহ থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের কাছে ডাকযোগে, ইমেল করে এবং ফেসবুক ফ্যান পেজে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন পাঠাতে পারেন, আর সেই সঙ্গে ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
এবারে খেলার খবর। আজ রয়েছে ক্রিকেটের খবর। বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট দারুণ জমে উঠেছে চট্টগ্রামের মাঠে। এই খেলার চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে, পঞ্চম দিনের খেলা শুরু হবে আগামীকাল সকালবেলা, এবং খেলা যে কোনো দিকে যেতে পারে। ইংল্যান্ড জিততে পারে, বাংলাদেশও জিততে পারে, কারণ মাত্র 33 রান বাকি এবং 2টো উইকেট হাতে রয়েছে বাংলাদেশের। এই 2 উইকেট পড়বার আগে তারা যদি 33 রান করতে পারে তাহলে বাংলাদেশ এই টেস্টে জয়ী হবে। শ্রোতাদের হয়তো মনে আছে টসে জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমেছিল, প্রথম ইনিংসে 293 করেছিল এবং অভিষেক টেস্টে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ, তিনি 6 উইকেট নিয়েছিলেন একাই, এবং তারপর বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল 248 রান, খুব একটা ভালো করেনি বাংলাদেশ। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে চাপের মুখে পড়ে যায়, মাত্র 240 রানে তারা অল আউট হয়ে গিয়েছিল এবং স্টোকস 85 রান করেছিলেন। এছাড়া অন্যান্য ব্যাটসম্যানরা তেমন রান করতে পারেননি এবং সাকিব আল হাসান 5 উইকেট নিয়েছিলেন 85 রানের বিনিময়ে। তারপর বাংলাদেশ ব্যাট করতে নেমেছে দ্বিতীয় ইনিংসে, দেখা যাক এই 33 রান তারা করতে পারে কিনা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে এখনও ক্রিজে রয়েছেন সাব্বির রহমান, 59 রান নিয়ে নট আউট রয়েছেন। আর ক্রিজে রয়েছেন তাইজুল ইসলাম, 11 রান নিয়ে নট আউট রয়েছেন। ব্যাটি 3টি উইকেট নিয়েছেন আলী, 2টি উইকেট, এবং ব্রড 2টি উইকেট নিয়েছেন। বাংলাদেশের স্কোর 8 উইকেটে 253, 33 রান করতে হবে জিততে হলে। এই ছিল খেলার খবর। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পড়ছেন শগুফতা নাসরিন কুইন।
ইরাকীয় কুর্দি বাহিনী রবিবার মসুলের কাছে এক শহরে নতুন করে আক্রমণ অভিযান চালায়। ওদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার ওই অঞ্চলে গেছেন ইরাকের দ্বিতীয় বৃহৎ শহর থেকে ইসলামিক স্টেটকে হটিয়ে দেওয়ার লক্ষ্যে, যে লড়াই হচ্ছে সে সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত হওয়ার জন্য। কার্টার রবিবার এরবিল যান কুর্দি নেতৃবৃন্দ এবং সামরিক কমান্ডারদের সঙ্গে আলোচনার জন্য। মসুল শহর ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে লড়াইয়ে ওই নেতারা ও কমান্ডাররা সংশ্লিষ্ট। অঘোষিত ওই সফরে পৌঁছানোর পরপরই কার্টার কুর্দি নেতা মাসুদ বারজানির সঙ্গে সাক্ষাৎ করেন। দেশের উত্তরাঞ্চলে প্রধানত স্বশাসিত কুর্দি অঞ্চলের প্রেসিডেন্ট হচ্ছেন বারজানি। ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন আস্থাবান যে তিনি আগামী মাসে নির্বাচনে জয়লাভ করবেন। তিনি এখন চেষ্টা করছেন কংগ্রেসে আরও ডেমোক্র্যাট নির্বাচনে সাহায্য করতে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনিই হবেন আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট। ওদিকে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিবাসন সংস্কারের নতুন প্রস্তাব দিয়েছেন। তিনি আরও বলেছেন আগামী মাসে নির্বাচনে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার প্রথম 100 দিনে আমেরিকার মধ্যবিত্তদের আয়কর তিনি 35% কমাবেন। শনিবার দেয়ার নীতিমালা সংক্রান্ত ওই ভাষণে ট্রাম্প আরও বলেছেন নির্বাচনের পর তিনি যে মহিলারা তার বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে মামলা করবেন। রবিবার ইয়েমেনের রাজধানী সানার ওপর সৌদি নেতৃত্বে কোয়ালিশন আবার বিমান আক্রমণ শুরু করে। 72 ঘণ্টার অস্ত্রবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিমান হামলা শুরু হয়। জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওল্ড শেখ আহমেদ বলেছেন তিনি আশা করেছিলেন অস্ত্রবিরতি অব্যাহত থাকবে। ইয়েমেনে সরকার বাহিনী এবং সৌদি নেতৃত্বে মিত্রজোট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে। ইরান বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে। সৌদি ইয়েমেন সীমান্তে শুক্রবার লড়াই শুরু হয় এবং শনিবার পর্যন্ত চলে। অস্ত্রবিরতি শেষ হয়েছিল শনিবার রাতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সৌদি নেতৃত্বে কোয়ালিশন শনিবার বিমান হামলা চালায় সানার পূর্বাঞ্চলে হুতি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যন্ত্রের ওপর। কর্মকর্তা ও বিদ্রোহীদের সূত্রে ভয়েস অফ আমেরিকাকে জানানো হয় পলাতক আফগান তালেবান নেতারা চাপের সম্মুখীন হচ্ছেন যাতে তারা ব্যবসা গুটিয়ে পরিবারসহ পাকিস্তান থেকে স্থানান্তরিত হন। তারা কাবুলে শান্তি আলোচনায় যোগ দিতে অস্বীকার করেছেন। পরিচয় দিতে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন পাকিস্তানি কর্মকর্তা যিনি আফগান নীতি বিষয়ে সরাসরি সংশ্লিষ্ট বলেছেন তালেবানের ওপর চাপ অব্যাহত রয়েছে এবং অনেকেই ইতিমধ্যে সে দেশ ছেড়ে গেছে বা যাচ্ছে। ওই কর্মকর্তা নিজের পরিচয় দিতে চাননি কারণ পাকিস্তান সরকার ওই দমন অভিযানের কথা প্রকাশ্যে এখনও স্বীকার করেনি। পাকিস্তান থেকে প্রায় 30 লক্ষ রেজিস্ট্রিকৃত বা কাগজপত্রবিহীন আফগান শরণার্থীকে পাকিস্তান থেকে অগ্রিম পুনর্বাসন করানোর নীতিরই একটা অংশ ওই দমন অভিযান।
আজকের অনুষ্ঠান প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন নাশওয়ান কালী। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক। সবাই নিরাপদে থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.